আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে।
সঙ্গীতকে পেশা হিসেবে নিয়েছিলেন প্রায় 25 বছর আগে, তবে এখনও শ্রোতাদের কাছে একই রকম প্রিয় শ্রীকান্ত আচার্যের গান। এসবিএস বাংলাকে তিনি শুনিয়েছেন তার সঙ্গীত জীবনের নানা গল্প। চলুন শোনা যাক তার সাক্ষাৎকারটি।
এসবিএস বাংলায় আপনাকে স্বাগত জানাই। প্রথম যে জিনিসটা আমি জানতে চাইবো সেটা হচ্ছে, আপনি তো নিশ্চয়ই অনেক আগে থেকেই সঙ্গীত চর্চা করতেন, কিন্তু শ্রোতাদের কাছে বা রেকর্ডেড গান নিয়ে শ্রোতাদের সামনে যে আসাটা সেটা আরো অনেক পরে, তো সেই গল্পটা যদি আপনি আমাদের বলেন।
আমি একটু সংক্ষেপে বলি যে হ্যাঁ, এটা ঠিক যে মানে আমার গান বাজনাটা পেশাদারি ভাবে শুরু করেছি অনেক দেরিতে। তার একটা বড় কারণ হচ্ছে, আমি আপনি যে প্রশ্নটা করলেন, প্রশ্নের মধ্যে একটা কথা আছে যে কথাটা খুব হয়তো পুরোটা সত্যি নয়, সেটা হচ্ছে যে গান বাজনার চর্চা আমি ছোটবেলা থেকে করেছি হয়তো, মানে কিন্তু সেটা খুব বিরাট কিছু নয়। আমাদের ফ্যামিলি কোনো সাংগীতিক ফ্যামিলি নয়, আমাদের পরিবারে কোনো গান বাজনার ট্রেডিশন কিছু ছিল না, এবং আলাদা করে গান বাজনাকে খুব বেশি উৎসাহ দেওয়া বা সেটা নিয়ে এগিয়ে যাওয়া, সেটাকে খুব বড় স্কেলে শেখা চর্চা করা, এইসবের দিক থেকে খুব দারুণ কিছু একটা উৎসাহ আমাদের পারিবারিক দিক থেকে অন্তত ছিল না। এবং যেহেতু সেটা ছিল না, সেই জন্য আমি এই গান বাজনা কোনোদিন সিরিয়াসলি করবো এটা আমি কোনোদিন ভাবিনি। আমাদের পরিবার বরাবরই একটু লেখাপড়া, একটু চাকরির দিকে, একটু বড় বড় ক্যারিয়ার এরকম ধরনের দিকে, সেখানে গান বাজনাটাকে বেশি স্পেস দেওয়া এটার ব্যাপারে কোনো উৎসাহ ছোটবেলা থেকে যে ছিল আমি সে কথা মানে আমার পারিবারিক দিক থেকে যে ছিল সেটা নয়। সেই জন্য আমার গান বাজনা শেখার যে দিকটা সেটা খুব ইলাবোরেট কিছু নয়, মানে ওরকম অনেকেই শেখে, মানে সেটা বড় মুখ করে বলার মতো কিছু নয়। রাদার আমি যতটুকু গান বাজনা করেছি বা এখনো পর্যন্ত করছি সেটুকু আমার, হ্যাঁ একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে, রবীন্দ্রসঙ্গীত শিখেছি আমি কলকাতাতে একটি প্রতিষ্ঠানে 10 বছর, কিন্তু সেটাও আরো অনেকেই শেখে, মানে সেটার মধ্যে খুব বড় কোনো ব্যাপার নয়। কিন্তু এছাড়া অন্যান্য যে ধরনের বা যা কিছু গান আমি করে এসেছি এখনো পর্যন্ত, এখনো যা করছি, সেটার ব্যাপারে আমার আলাদা করে কিন্তু কোনো শিক্ষা নেই। মানে আমি সেই দিক থেকে নিজেকে আমি বলি যে আমি সেদিক থেকে বলতে পারেন যে আমি একটু স্বশিক্ষিত এবং সেই জন্য কিছুটা অশিক্ষিতও বটে, রাইট? মানে আমি আমার শুনে আমি কিছুটা রাদার অনেক বেশি সেলফ টট রাদার, এবং আমি একটা সময় একদম গান বাজনা থেকে অনেক দূরে চলে গেছিলাম, চাকরি বাকরির জগতে চলে গেছিলাম, এবং তখন গান বাজনার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। তারপরে একদিন হঠাৎ খুব ঝুঁকি নিয়ে একটা সিদ্ধান্ত নিয়ে চাকরি ছেড়ে বেরিয়ে আসি, অনিশ্চিত ভবিষ্যৎ ছিল, কিন্তু গানের জগতে খুব অদ্ভুত ভাবে কতগুলো ঘটনা পরপর ঘটে যায়, যার ফলে অচম্বিতেই আমার কাছে একটা সুযোগ চলে আসে চাকরি ছেড়ে দেওয়ার মাত্র কয়েক মাসের মধ্যে। একটি কোম্পানির থেকে আমার একটি ক্যাসেট বেরোয়, এবং আমি ভেবেছিলাম যে সেই ক্যাসেট কিছুই কেউ কেউ শুনবে না, কেউ আমাকে চেনে না, হঠাৎ ওই ক্যাসেট শুনবে কেন? কিন্তু আমাকে অবাক করে, বিস্মিত করে, আমাকে বিমূঢ় করে সেই ক্যাসেটটি অসম্ভব জনপ্রিয় হয়, এবং তারপর থেকে আমি মানে সেটা 1996 সালের অগস্ট সেপ্টেম্বর মাস ছিল, আর আজকে 2024-এর এপ্রিল মাসে আমরা রয়েছি, ওই তারপর থেকে ওইভাবেই চলে আসছে। আর আমি হঠাৎই দেখলাম আমি যেটা চাইছিলাম, হয়তো মনে মনে যে সুপ্ত ইচ্ছাটা ছিল যে গান বাজনাতে একটা হোল টাইমার হব, সেটাই হয়ে গেল, সেটা হয়ে গেল। আমার ভাগ্য আমাকে অনেক সাহায্য করেছে ব্যাপারে।
আমারও মনে আছে ওই সময়টা, বিশেষ করে আপনার প্রথম অ্যালবাম যখন বেরোলো, ওই ঠিক ওই সময়টাতেই বাজারে খুব একটা জিনিস চলছিল যে পুরনো গানের রিমিক্স, যেটাকে বলে আর কি।
হ্যাঁ হ্যাঁ, ওটা তো কোন একটা খুব ধারা চলছিল,
কিন্তু
আমাকেও যে সুযোগ দেয় তারাও ওই ধারাতেই আমাকে ফেলে আর কি। বেসিক্যালি
আপনি ঠিক রিমিক্সে যাননি, আপনি যেটা করেছিলেন মানে রিমিক্সে যেটা হয় যে পুরনো গানের আমেজটা নষ্ট করে ফেলতো, কিন্তু আপনি যেটা করেছেন যে মূল আয়োজনটা ঠিক রেখে আপনার কণ্ঠে নতুন করে সেটাকে রিমেক বলা যায় অনেকটা। এটা কি আপনার নিজের আইডিয়া ছিল?
না 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 না, এটা আমার নিজের আইডিয়া ছিল না। যে কোম্পানি থেকে আমার ক্যাসেট বেরোয়, তখন তো ক্যাসেটের যুগ, সিডি তার পরে পরে এলো, যে কোম্পানি থেকে যে প্রতিষ্ঠান থেকে আমার অ্যালবাম বেরোলো, প্রথম যারা আমাকে সুযোগ দিলেন, একদম আমার মতো একজন আনকোরা নতুন শিল্পীকে সুযোগ দিলেন, সেটা হচ্ছে যে এই অ্যালবামে কি গান হবে এবং কি ধরনের গান হবে, এই সিদ্ধান্তটা সম্পূর্ণই তাদের ছিল। আমি খুব ছোট করে বলি, ওই সময় এই রিমেক গানের একটা খুব স্ট্রং মার্কেট ছিল কিন্তু, হ্যাঁ, এবং তখন কলকাতা শহরে এই রিমেকে যে অ্যালবামস বেরোচ্ছে, রিমেক যে জনপ্রিয় হচ্ছে, সেটার ব্যাপারে একটা প্রধান রাস্তা দেখিয়েছিলেন কিন্তু ইন্দ্রনীল সেন, রাইট? তার দূরের বলাকা বলে যে অ্যালবাম গুলো বেরোচ্ছিল, যাতে উনি 50-60 কখনো কখনো বা 70-এর দশকের কিছু গানকে আবার নতুন করে গাইছিলেন, সেগুলো মানুষের মধ্যে অসম্ভব জনপ্রিয়তা পেয়েছিল। তো ঘটনাটা এরকম ঘটে যে ইন্দ্রনীলের অ্যালবাম যে কোম্পানি থেকে বেরোচ্ছিল সেই কোম্পানির সঙ্গে কি বলবো কিছুটা একটা লড়াই তৈরি করার জন্যই আমি যে কোম্পানি আমাকে সুযোগ দিল অর্থাৎ সাগরিকা মিউজিক, তারা কি করলো তারা ইন্দ্রনীলের বিপরীতে আমাকে দাঁড় করিয়ে দিল। আমি বোঝাতে পারছি ব্যাপারটা, মানে একটা ওই একই সাবজেক্টে ইন্দ্রনীল এতদিন ওই ঠিক ওই স্পেসটাতে ইন্দ্রনীলের হয়তো প্রতিদ্বন্দ্বী কেউ ছিল না, এই সাগরিকা মিউজিক আমাকে ইন্দ্রনীলের প্রতিদ্বন্দ্বী হিসেবে তারা বাজারে প্লেস করলো আর কি। এবং তখন মানে আমিও দেখলাম যে আমিও অবাক হলাম, আমি তো ভেবেছিলাম যে কারণ আমি ইন্দ্রনীলের অনুরাগী, আমি ইন্দ্রনীলের গান ভীষণ ভালো লাগে, আমি ভাবিনি যে আমার গান কেউ শুনবে ওইভাবে কখন। কিন্তু আমাকে সম্পূর্ণ অবাক করে দেখলাম ইন্দ্রনীলের অ্যালবামটাও খুব জনপ্রিয় হয়েছে এবং আমারও সেই অ্যালবামটা সেটাও খুব জনপ্রিয় হয়ে গেল। ফার্স্ট অ্যালবাম ওয়াজ আ সুপার ডুপার হিট, সেই আমার পথ চলা শুরু হল।
আচ্ছা, তো এখন আপনি আমরা যেটা শুনি আপনার কাছ থেকে যে আপনি রবীন্দ্রসঙ্গীত গাইছেন, আপনার কাভার সংস আছে, আপনি আধুনিক গান গাইছেন, তো আমরা যেটা দেখতে পাই যে আপনি কোন একটা নির্দিষ্ট ধারায় নিজেকে আপনি আটকে রাখেননি, কিন্তু আপনার নিশ্চয়ই কোনো পছন্দের জনরা আছে বা গান আছে যেটা আপনি গাইতে ভালোবাসেন, সেটা কি?
হ্যাঁ, একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার যেহেতু গান শেখার পর্বে আমি যখন ছোটবেলা থেকে গান শিখেছি তার মধ্যে বেশিরভাগ জায়গাটাই ছিল ওই যে আমি একটু আগে যেটা বললাম যে আমার প্রাতিষ্ঠানিক শিক্ষাটা সম্পূর্ণভাবে রবীন্দ্রসঙ্গীতে। আমি কলকাতাতে যেখানে গান শিখেছি সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে দক্ষিণী, তো দক্ষিণীতে আমি গান শিখেছিলাম এবং সেই পুরো শিক্ষাটাই আমার রবীন্দ্রসঙ্গীতে। এবং রবীন্দ্রসঙ্গীতের প্রতি সেই সময় থেকেই যে একটা ভালোবাসা সেটা আমার এখনো রয়েছে, যেহেতু আমার সমস্ত গান বাজনা চর্চার ভিতরে রবীন্দ্রনাথের গানটা একটা সবসময় আমি আলাদা জায়গা দিয়ে রাখতে চেয়েছি। এবং আমার প্রথম যে অ্যালবাম বেরোলো একটু আগে যে কথাটা আমি বললাম যে আমার পুরনো বাংলা গান বেরোলো যে অ্যালবামটা নতুন করে গাওয়া রিমেকের অ্যালবাম, তার ঠিক পাশাপাশি রবীন্দ্রসঙ্গীতেরও একটি অ্যালবাম প্রকাশিত হয়েছিল। এই দুটি অ্যালবাম প্রায় গায়ে গায়ে প্রকাশিত হয়েছিল 1996 সালে, অ্যান্ড সেই অ্যালবামটিও খুবই জনপ্রিয়তা পায় এবং মানুষ আমার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালোবাসেন কিছু শ্রোতা, তারা তাদের উৎসাহের জোরেই আমি এখনো পর্যন্ত যেটা করে যাচ্ছি সেটা হচ্ছে যে অন্য যে ধরনের গানই আমি করি না কেন রবীন্দ্রনাথের গানটা আমার গোটা চর্চার ভেতরে একটা জায়গা নিয়ে সবসময় আলাদা করে থাকি। তো এছাড়া অন্যান্য ধরনের গান অর্থাৎ আধুনিক বাংলা গান, সেটা ছোটবেলা থেকে যাদের গান শুনে বড় হয়েছি সেই সময়কার যারা কিংবদন্তি শিল্পী ছিলেন তাদের গান শুনেই তো বড় হওয়া, কিন্তু আধুনিক বাংলা গানেরও কিন্তু গতি প্রকৃতি ধারা সেটা কিন্তু বদলাচ্ছে, সেটা কিন্তু এখন অন্যরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, সময়ের সঙ্গে সঙ্গে অনেক ধরনের পরিবর্তন আসে গানের গানের আঙ্গিকেও, গানের ভাবে, ভঙ্গিতে, ভাষায়, সব জায়গাতেই পরিবর্তন আসে, সেটাই স্বাভাবিক। তো আমিও এই বদলে যাওয়ার সময়ের সঙ্গে আমি আমার আধুনিক গানকে কিরকম চেহারা দেবো সেটা নিয়েও আমি নিরন্তর ভেবে চলেছি। মানুষ আমার কণ্ঠে কিরকম গান পছন্দ করছেন এবং আমি কি ধরনের গান গাইতে চাইছি, এই দুটোরই কিন্তু একটা এই দুটোকে নিয়ে পাশাপাশি ভেবে যেতে হয় সারাক্ষণ, বুঝতেই পারছেন না? হ্যাঁ, রাইট। তো আমার আমার সেই দিক থেকে আমার আধুনিক বাংলা গান আমার একটা সেই নিরীক্ষার জায়গা তো রয়েছে। এছাড়া আমার আরেকটা যে জিনিসটা ভালো লাগে সেটা আমার অনেকদিন ধরেই ভালো লাগে, সেটা হচ্ছে যে আপনি যে বললেন জনরার কথা, এই আধুনিক বাংলা গানের ভেতরে বাংলা গানের পাশাপাশি এছাড়া আমার ডিভোশনাল গানও যেমন খুব ভালো লাগতো, আমি ডিভোশনাল গান প্রচুর রেকর্ড করেছি। যদিও ডিভোশনাল গান আমি ব্যক্তিগত কারণে এখন আর সেভাবে রেকর্ড করি না, অর্থাৎ আমি একটু বিরত থাকি, সেটা আমাকে অতখানি টানে না এখন সত্যি কথা বলতে, কিন্তু একটা সময় টানতো এবং আমি প্রচুর ডিভোশনাল বাংলা ডিভোশনাল গান রেকর্ড করেছি। কিন্তু আমার এই মুহূর্তে যেদিকে একটুখানি যতটুকু কাজ আমি করবো সেটার ফোকাসটা বেসিক্যালি কিন্তু রবীন্দ্রনাথের গান এবং আধুনিক বাংলা গান। এই আধুনিক বাংলা গানের ভেতরে একটা ছোট আমি আপনাকে একটা উদাহরণস্বরূপ বলতে পারি, যেমন আমি এবং আমার দুই ভাই, একজনের নাম সৃজাত এবং আরেকজনের নাম জয় সরকার, যাদের সৃজাত এই সময়কার অন্যতম সেরা কবি এবং গীতিকার, আর জয় আমার এই সময়কার অন্যতম এক সেরা সুরকার, আমরা যেমন আমি একটা আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে আমরা তিনজনে যেমন গজল ভালোবাসি বলে আমরা আমাদের মতো করে গজলের ফরম্যাটকে আমরা একটু আমাদের কাজের ভেতরে ধরার চেষ্টা করছি, যে গজলের ফরম্যাটে কিভাবে এখন সমকালীন বাংলা গান তৈরি করা যায়, রাইট, এটা নিয়েও যেমন ভাবছি আমি। তো এবং আমাদের এই প্রচেষ্টাটার নাম হচ্ছে এই কয়েনিস্টা সৃজাতরি করা, এটার নাম হচ্ছে মুস্তাফিরানা। তো আমরা এটা নিয়ে কাজ করছি, দুটি অ্যালবাম আমরা করেছি। এটা আমি যেমন আপনি জনরার কথা জিজ্ঞেস করলেন আমি সেই সেই দিক থেকে বললাম আর কি, যেমন এটা একটা জায়গা আর কি, এটা আমার খুব প্রিয় জায়গা এবং আমরা ভবিষ্যতে এটা নিয়ে আরেকটুখানি কাজ করার ইচ্ছে আছে আমাদের।
আচ্ছা, এটা তো খুবই ভালো খবর যদি সেরকমটা আসে সামনে। আচ্ছা, আমি আরেকটা ব্যাপার নিয়ে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে চলচ্চিত্রে গানের অভিজ্ঞতা নিয়ে, বিশেষ করে আপনি তো অনেকেই গাইছেন, কিন্তু আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে আপনার প্রথম কাজটা, যেটা ছিল আমার, আমি যতটুকু জানি যে ঋতুপর্ণ ঘোষের লেখায় যেটা, যে মেঘ পিয়নের ব্যাগের ভেতর, যেটা অত্যন্ত জনপ্রিয় এবং আমাদের অনেকেরই খুবই প্রিয় একটা গান। তো সেই সময়ে, মানে ওই সময় যে আপনি চলচ্চিত্রের জন্য আপনি গাইবেন, সে যে আপনাকে যে ডাক দেওয়া হলো, ওই অভিজ্ঞতাটা আমাদের একটু বলুন, আমরা একটু শুনতে চাই।
আমি অভিজ্ঞতাটা বলতে কি, আচ্ছা তার আগে আমি বলি, সেটা হচ্ছে যে চলচ্চিত্রের, আমি অনেক চলচ্চিত্রেই গান গেয়েছি, তার সবগুলোই যে মানে নানা ধরনের ছবি হয়। তো 90-এর দশকে আমি যখন গান শুরু করেছি, দ্যাট ওয়াজ 90-এর দশকের মাঝামাঝি থেকে, 1996-97 থেকে, তখন একেবারে টিপিক্যাল কমার্শিয়াল বাংলা ছবি বলতে যা বোঝানো হয়, তার একটা স্টাইল ছিল, তার একটা ধারা ছিল, তার একটা নির্মাণের একটা ধরন ছিল একটা, তো সেইটা কিন্তু এখন আর নেই, সেটা সম্পূর্ণ উঠে গেছে। সেই ধরনটা 80s থেকে আরম্ভ হয়ে 90-এর দশকের মাঝামাঝি শেষ অব্দি চলেছিল। তো সেই রকম ধারাতে কিছু একটা ছবিতে, আমি এখনই মনে পড়ছে না, আমাকে সুযোগ দিয়েছিলেন প্রথম যিনি ছবির গান গাইবার, তিনি আজ আমাদের মধ্যে নেই, তিনি, তার নাম হচ্ছে অজয় দাস। অজয় দাস খুব সিনিয়র একজন সঙ্গীত পরিচালক আমাদের কলকাতা শহরে, যার প্রচুর, প্রচন্ড জনপ্রিয় সমস্ত বাংলা ছবির গান আছে, সেগুলো কিশোর কুমার, আশা ভোসলে, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, তাদের গাওয়া। তো অজয়দা আমাকে খুব স্নেহ করতেন এবং অজয়দাই প্রথম আমাকে বাংলা ছবিতে একটা গানের সুযোগ দেন। ছবিটার নাম ছিল কি সপ্তমী বা এরকম কোনো ছবি, সেটা 1997 বা 98 সালে রেকর্ড করা। তো সেই ছবিটা খুব এমনি খুব জনপ্রিয় হয়নি এবং সেই গানও লোকে সেরকম বিশেষ শোনেনি। হ্যাঁ, উল্লেখ করার মতো প্রথম যে ছবির গান আমি গাইতে পেরেছি, সেটা প্রথমটা হচ্ছে ওই যেটা কথা আপনি একটু আগে আপনি বললেন, ঋতুপর্ণ ঘোষের তিতলি ছবি, ছবির নাম ছিল তিতলি, এবং এই ছবির সঙ্গীত পরিচালক ছিল দেবজ্যোতি মিশ্র। দেবজ্যোতি আমার অনেক দিনের বন্ধু, আমার ছাত্র জীবনের বন্ধু। দেবজ্যোতি একজন অত্যন্ত কুশলী যন্ত্রশিল্পী এবং পরে সে সঙ্গীত পরিচালক হিসেবেও সে অত্যন্ত সুনাম অর্জন করেছে। তো আমাকে প্রথম যখন দেবু, আমরা দেবু বলি ডাকি ওকে, তো দেবু যখন প্রথম আমাকে বললো যে, একদিন ফোন করে আমাকে দেবু বললো যে, শোন একটা তোকে একটা খবর দি। তো আর কি খবর, বলছে যে ঋতুপর্ণ একটা ছবি করছে তিতলি বলে, তাতে তোকে গান গাইতে হবে। তা এইটা শুনে আপনি বুঝতেই পারছেন, ঋতুপর্ণ তখন ছবির জগতে এসে গেছে এবং অলরেডি সে নিজের ছবিতে নিজের স্বকীয়তার ছাপ সে রাখতে আরম্ভ করেছে। এহেন ঋতুপর্ণ ঘোষের ছবিতে আমি গান গাইবার সুযোগ পাচ্ছি, এটা আমাকে অসম্ভব উত্তেজিত করেছিল। মানে উত্তেজনায় মানে আমার একদিন রাতের ঘুমই চলে গেছিল। তো তারপরে দেবুর সঙ্গে আমি, দেবু বললো যে চল ঋতুপর্ণ বাড়ি যাবো, আমাকে আমাদের পুরো সিচুয়েশনটা বা গানটা ছবিতে কিভাবে থাকবে সেটা আমাদের পুরো এক্সপ্লেন করবে। এবং পরে যেটা হয় সেটা হচ্ছে ঋতুর বাড়িতে যাওয়া হয় এবং ঋতু পুরো এক্সপ্লেন করে যে কিভাবে এটা থাকবে ছবিতে। তো আপনিও যদি ছবিটা দেখে থাকেন, দেখবেন ঠিক যেভাবে কনভেনশনাল গান যেরকম বলি আমরা, এটা সেভাবে নয়, কিন্তু গোটা ছবিতে দেখবেন গানের কতগুলো টুকরো কলি ছড়ানো আছে এবং ওই কলিগুলো, গানের কলিগুলো অ্যাজ ইফ একটা ব্যালাডের মতো গানটা যাচ্ছে এবং গানটা, গানের কলিগুলো গল্পের বাঁকটাকে দেখাতে দেখাতে যাচ্ছে। হ্যাঁ, বা ছবির মানে মুড বদল যে হচ্ছে, তার মুডের যে বদলগুলো হচ্ছে সেই বদলগুলো ইন্ডিকেট করতে করতে যাচ্ছে। তো এই গোটা সমস্ত যতগুলো লাইন, সেই সবগুলো লাইন যেটা হয়েছিল, মানে এইটুকু বলতে পারি, আপনি আমাদের অভিজ্ঞতার, মানে আমার অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করলেন। তো এই যেদিন রেকর্ডিং হয়েছিল সেদিন সকালবেলা আমাদের মনে আছে যে স্টুডিওতে বোধহয় 5 জন মিউজিশিয়ান ছিল, 2 গিটার ছিল, আমাদের ওই গানে খুব সুন্দর হারমোনিকার ব্যবহার আছে, কাজল সেন বাজিয়েছিলেন, ফ্লুট বাজিয়েছিলেন পলুদা বলে একজন খুব সিনিয়র আমাদের মিউজিশিয়ান, আর 2 গিটার ছিল, একটি বেনু বাজিয়েছিল একটু, আরেকটি বোধ হয় ডাব্বু বলে আরেকটি ছেলে বাজিয়েছিল, আর কিবোর্ডে ছিল আবলু, নিতাইলাল চক্রবর্তী। তো এই কজন বসে মিউজিশিয়ান নিয়ে বলার মতো যেটা কথা, সেটা আজকে আপনাদেরও শুনলে ইন্টারেস্টিং লাগবে জিনিসটা, সেটা হচ্ছে যে এই টুকরো গুলো জাস্ট ফ্লোরে বসে বসে দেবু সুর করছে এবং 2 লাইন সুর হচ্ছে এবং 2 লাইন রেকর্ড করা হচ্ছে, তারপরে আমরা ফ্লোরের বাইরে গিয়ে একটু চা খাচ্ছি, তারপরে আবার ফিরে আসছি, আবার 2 লাইন সুর হচ্ছে, আবার 2 লাইন রেকর্ড করছি, এইভাবে প্রায় 5 ঘন্টা ধরে একটা স্ট্রেচ।
আচ্ছা
সমস্ত লাইনগুলো সুর করা হয়েছিল। তো তারপরে আপনি ছবিটা দেখলে বুঝতে পারবেন যে গান এই টুকরোগুলো গানের ভেতরে কিভাবে বিছানো আছে আর কি। খুব সুন্দর ছবি, দারুণ ছবি।
সেটাই, অনেকবারই দেখে আমার অনেক প্রিয় এবং আপনার গানটাও আসলে আমাদের খুবই প্রিয়, সেই জন্য এটা কথা বললাম। না ঠিক আছে, আমি শেষ প্রশ্নে যাই, সেটা হচ্ছে যে SBS বাংলার শ্রোতাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান।
শ্রোতাদের উদ্দেশ্যে বলতে এটাই চাই যে খুব ভালো লাগে একটা জিনিস, একটা ব্যাপার লক্ষ্য করলে, সেটা হচ্ছে কি বলবো, আমাদের জন্মভূমি থেকে, আমাদের নিজেদের দেশ থেকে আপনারা দূরে রয়েছেন এত, কিন্তু ভাষাটার ভেতর দিয়ে, সংস্কৃতি চর্চার ভেতর দিয়ে আপনাদের এই যে শিকড়ের কাছাকাছি থাকতে চাওয়া, এটা আমার খুব ভালো লাগে সত্যি কথা বলতে। এই কাজটা সবসময় খুব সহজ হয় না, কারণ আপনারা তো একটা অন্যরকম, অন্য দেশে অন্য আবহাওয়ার মধ্যে রয়েছেন, কিন্তু তা সত্ত্বেও যে আপনারা এইভাবে নিজের শিকড়ের কাছে থাকতে চান, এটার ভেতরে যে আন্তরিকতা প্রকাশ পায়, এবং শুধু আন্তরিকতা বলবো না, আমি যে জিনিসটা নিজে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি সেটা হচ্ছে এখানে একটা আবেগের জায়গা রয়েছে। এই আবেগটা আমার কাছে খুব জরুরি, কারণ আমরা যারা একটু গান বাজনা করি আমরা এমনি একটু আবেগ প্রবণ হই, সুতরাং আমি মনে করি যে ওই আবেগটা বা ওই ইমোশনটাই কিন্তু আমাদের তাড়িয়ে বেড়ায় সত্যি কথা বলতে, ওটা না থাকলে কিন্তু কিছু হবে না। হ্যাঁ, তো এই আজকে এই যে কথা বলছি এই আপনাদের এই চ্যানেলের ভেতর দিয়ে, এখানেও ওই আবেগটাই কাজ করছে। আপনারা এত দূরে রয়েছেন তবু আমার কথা ভালোবেসে শুনতে চাইছেন, এটা আমাকে অনেকটা আনন্দ দিচ্ছে, এটুকুই আমি বলতে চাই।
SBS বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ, আমার কথা বলে খুব ভালো লাগলো।
এতক্ষণ আপনারা শুনলেন সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্যর সাক্ষাৎকার। SBS বাংলার জন্য এটি গ্রহণ করেছি আমি তারিক নুরুল হাসান।
আমাদেরকে লাইক দিন, শেয়ার করুন, আপনার মতামত দিন। ফেসবুকে ফলো করুন SBS বাংলা।